শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৭:৩০। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকায় একটি ভবনে অগ্নিকাণ্ড নিয়ে রিপোর্ট।
অল্পের জন্য আল্লাহ আমার কাছে ১০ মিনিট থেকে ১৫ মিনিটের পাবো না, কারণ আমি যখন লিখতে উঠতাম উনি যদি লিখতে না আসতো তাহলে আমি লিখতে উপরে চলে যেতাম।
রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার ৫ ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে একটি বিশেষ ট্রাইব্যুনাল।
রয়েছে কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
দীর্ঘ ২৯ দিন অনশনের পর মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে SSC পরীক্ষায় উত্তীর্ণরা আমরণ অনশন প্রত্যাহার করে নিয়েছেন।
তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ঢাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ঢাকার বনানীতে অবস্থিত এই বহুতল ভবন থেকে প্রাণে বাঁচার জন্য অনেকেই লাভ দিয়েছেন। বহু অগ্নি নির্বাপক যানবাহন এবং দমকল বাহিনীর হেলিকপ্টার আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সর্বসাম্প্রতিক পরিস্থিতি জানানোর জন্য এই মুহূর্তে ঢাকা থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী। জনাব চৌধুরী, আমাদের বলুন সর্বসাম্প্রতিক অবস্থা কি?
বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর বহুতল ভবন এফআর টাওয়ার অগ্নিকাণ্ডে একজন শ্রীলঙ্কার নাগরিক সহ ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক দিলীপ কুমার ঘোষ গণমাধ্যমকে জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আহত হয়েছেন শতাধিক মানুষ, তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে ২২তলা ভবনটির ৯তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিং এ, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এলাকা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেকেই বিল্ডিং থেকে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন, ভাঙ্গা কাঁচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতিও জানান। আটকে পড়াদের আহাজারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উদ্ধার কাজে স্কাই লিফট ব্যবহার করা হয়, হেলিকপ্টারের সাহায্য অনেককে উদ্ধার করা হয়, সেনা নৌ ও বিমান বাহিনীকে তলব করা হয়। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ৫ ঘন্টা অবিরাম চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পাশাপাশি বিল্ডিং হওয়ায় রেডিও টুডে ও দুরন্ত টিভি সম্প্রচার বন্ধ হয়ে গেছে।
জনাব চৌধুরী, এই আগুনের কারণ সম্পর্কে কি কিছু জানা গেছে?
এখনো জানা যায়নি, ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জি, এবং
পানি সংকট হওয়ায় হাতিঝিল থেকে হেলিকপ্টারে করে পানি নেওয়া হয়। ভবনের একটি অফিসে কাজ করতেন এবং দুজন কিভাবে বেঁচে এলেন তার বর্ণনা দিয়েছেন ঠিক এইভাবে।
জি, অল্পের জন্য আল্লাহ আমার কাছে ১০ মিনিট থেকে ১৫ মিনিটের পাবো না, কারণ আমি যখন লিফটে উঠতাম উনি যদি লিফটে না আসতো তাহলে আমি লিফটে উপরে চলে যেতাম, স্কুটি গেছিল ওরাও জানতো না। এরপর থেকে লিফট বন্ধ হয়ে যায়।
আগুনটা যখন আমাদের সার্ভার রুমে রিচ করলো, পরে দেখা গেল আমাদের ওয়াশরুমের একটা জানালা থেকে, আহমেদ টাওয়ারের ওয়াশরুম, আহমেদ টাওয়ার যেটা আমাদের পাশে, আমরা রিচ করতে পারবো। তো ডিসাইড হলো যে আমরা জানালাটা ভাঙবো এবং আমাদের দুজন কলিগকে যারা বাইরে ছিল ফোন করা হলো যে ওরা আহমেদ টাওয়ারের ৯তলার ৯ ফ্লোরের ওই জানালার সামনে এসে দাঁড়াবে। ওনারা গিয়ে ওই জানালাটা ভাঙল, গ্রিল কাটলো, আর আমরা এই জানালাটা ভাঙল। ওই জানালার মধ্যে দিয়ে একজন একজন করে বের হয়ে এসির উপর পা রেখে এভাবে আমরা এক এক করে মোটামুটি ২০ থেকে ২৫ জনের মতো সহকর্মী ছিলাম, আমরা সবাই নামলাম।
জি জনাব চৌধুরী, যদি আরও সর্বসাম্প্রতিক কোনো খবর থাকে সেটা জানার জন্য আমরা আমাদের অধিবেশনের শেষের দিকে আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। ধন্যবাদ,
অনেক ধন্যবাদ।
এবার অন্যান্য খবর। ভেনেজুয়েলায় রুশ সামরিক বাহিনীর লোকজন সম্প্রতি সেখানে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ভেনেজুয়েলা থেকে বেরিয়ে আসতে বলছেন। রুশদের সেখান থেকে সরানোর জন্য যুক্তরাষ্ট্র কি সেখানে সৈন্য পাঠাবে, এ ব্যাপারে গতকাল সংবাদদাতাদের প্রশ্নের জবাবে ট্রাম্প বারবার বলেন সকল বিকল্প খোলা রাখা হয়েছে। ট্রাম্প আরও বলেন যে রাশিয়া যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে ভালো করেই জানে। হোয়াইট হাউসে ট্রাম্প সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় তার পাশে দাঁড়িয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং সংঘর্ষিত অস্থায়ী প্রেসিডেন্ট হুয়ান গুয়াইডোর স্ত্রী ফ্যাবিয়ানা রোজালেস। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বৈঠকের পর তিনি হোয়াইট হাউসের ওভাল অফিসে যান। পেন্স রুজভেল্ট রুমে রোজালেসের পাশে দাঁড়িয়ে বলেন, এই সপ্তাহান্তে রাশিয়ার সামরিক বিমানগুলো যে ভেনেজুয়েলায় এসছে সেই ঘটনাকে যুক্তরাষ্ট্র অপ্রত্যাশিত উস্কানি হিসেবেই দেখছে। পেন্স আরও বলেন, আমরা আজ রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা যেন মাদুরো সরকারের প্রতি সব রকমের সমর্থন বন্ধ করে দেয় এবং হুয়ান গোয়াইডোর সঙ্গে দাঁড়ায়, এই গোলার্ধের এবং বিশ্বের জনগণের সঙ্গে দাঁড়ায় যে পর্যন্ত না স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়। রাশিয়া যুক্তরাষ্ট্রের এই ঘোষণা প্রত্যাখ্যান করে বলে, ভেনেজুয়েলায় তার কার্যক্রম বৈধ এবং তারা দক্ষিণ আমেরিকার এই বৈধ সরকারের সঙ্গে সহমত পোষণ করে। তবে ভেনেজুয়েলায় রুশ সামরিক ব্যক্তি মোতায়েনের বিষয়ে ক্রেমলিন কোনোরকম মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের দক্ষিণ দিকের সীমান্ত বন্ধ করার ব্যাপারে আবারও হুমকি দিচ্ছেন। তিনি বলছেন যে মেক্সিকো এবং মধ্য আমেরিকার তিনটি দেশ কাগজপত্রবিহীন দেশত্যাগী মানুষদের থামানোর কোনো চেষ্টাই করছে না। তারা উত্তর দিকে এগিয়ে এসে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। আজ এক টুইট বার্তায় ট্রাম্প অভিযোগ করে লেখেন, আমাদের দেশে অবৈধ অভিবাসীদের ঢল থামাতে সাহায্য করার জন্য মেক্সিকো কিছুই করছে না, তারা শুধু কথাই বলছে কিন্তু কাজ করছে না। একইভাবে হন্ডুরাস, গুয়েতেমালা এবং এল সালভাদর বছরের পর বছর আমাদের কাছ থেকে তার টাকা নিয়েছে কিন্তু কিছুই করেনি। ট্রাম্প আরও বলেন, ডেমোক্রেটরা এ ব্যাপারে কোনো তোয়াক্কাই করে না, আমরা দক্ষিণের সীমান্ত বন্ধ করে দিতে পারি। গত বছর নভেম্বর মাসে ট্রাম্প প্রথম সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটা আর অনুসরণ করেননি। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার 5 ব্যক্তিকে তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দণ্ডিত করেছে একটি বিশেষ ট্রাইব্যুনাল, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
আদালতের রায়ে বলা হয়েছে, 5 আসামির বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের 7 অভিযোগ প্রমাণিত হয়, তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ড প্রাপ্ত 5 জনই নেত্রকোনা জেলার অধিবাসী এবং তারা হলেন শেখ আব্দুল মজিদ, আব্দুল খালেক তালুকদার, কবির খান, আব্দুল সালাম বেগ ও নুরুদ্দিন। আদালত পলাতক এসকল আসামিদের গ্রেপ্তার করে তাদের দণ্ড কার্যকর করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, 2010 সালের 25 মার্চ বাংলাদেশ সরকার 1971-এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার পর এযাবৎ আদালত 36 মামলায় 85 জনকে দোষী সাব্যস্ত করেছে, যাদের মধ্যে 59 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
চট্টগ্রাম কক্সবাজার সড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে 3 জন। বৃহস্পতিবার ভোর রাতে কক্সবাজার ও চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা লোহাগাড়ায় চুনতি জঙ্গলিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমার সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে যোগ দিয়েছেন আমাদের সংবাদদাতা হাসান ফেরদৌস। জনাব ফেরদৌস, বলুন কি অবস্থা?
বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের লোহাগড়ার উপজেলা চুনতি জঙ্গলিয়া এলাকায় কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে মহিলা সহ 8 জন নিহত হয়, এদের মধ্যে 1 জন শিশু এবং 2 জন নারী এবং 3-5 জন পুরুষ রয়েছেন। এই ঘটনা পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার ব্রিগেড এবং পুলিশের বিশেষ সদস্যরা। তারা এই উদ্ধার তৎপরতা চালান, সেখান থেকে 8 জনের মরদেহ উদ্ধার করেন এবং এই মরদেহ উদ্ধার করার পরপরই তারা সেগুলো তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করেন এবং সেগুলোর মধ্যে রয়েছেন, আমি যাদের তাদের নাম জানতে পেরেছি, তাদের মধ্যে রয়েছেন তসলিমা বেগম, 2 বছরের মেয়ে, তাদের এই মেয়ে রয়েছেন সাদিয়া এবং তার মা রয়েছেন হাসিনা মমতাজ, হোসনে আরা বেগম, সোহেল এবং আব্দুল শুকুর এবং মাইক্রোবাস চালক নুরুল হুদা। পুলিশ এইসব লাশ হস্তান্তর করেছেন তাদের পরিবারের কাছে এবং তারা সেগুলো দাফন করেছেন তাদের নিজস্ব তহবিল থেকে এবং সেটা প্রশাসনের পক্ষ থেকে সে বিষয়টি তদারকি করছেন। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
জি, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 29 দিন অনশনের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আহ্বান পেয়ে আজ SSC পরীক্ষায় উত্তীর্ণরা তাঁদের আমরণ অনশন প্রত্যাহার করে নিয়েছেন, জানাচ্ছেন কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
পশ্চিমবঙ্গের বহু সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, অনেক জেলা ও গ্রামীণ স্কুলে শিক্ষকের অভাবে পড়াশুনো হয় না, স্কুল সার্ভিস কমিশন বা SSC পরীক্ষায় উত্তীর্ণ অসংখ্য প্রার্থী চাকরি পাচ্ছেন না, তাই চাকরির দাবিতে তারা কলকাতা প্রেস ক্লাবের সামনে রাস্তার পাশে গত 28 ফেব্রুয়ারি থেকে আমরণ অনশন শুরু করেছিলেন। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করাতে হয়, তবু তারা অনশন চালিয়ে যান। তাদের ন্যায্য দাবি সমর্থনে কবি শঙ্খ ঘোষ ও মন্দাক্রান্তা সেন, নাট্যকার বিভাস চক্রবর্তী ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন বিশিষ্ট জনেরা সরকারের কাছে আবেদন জানান। শেষ পর্যন্ত 29 দিনের মাথায় গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনশনকারীদের কাছে গিয়ে আশ্বাস দেন, ভোটের পরে জুন মাসে তিনি এ ব্যাপারে যা কিছু করণীয় করবেন, তার মধ্যে একটি সরকারি কমিটি ওদের দাবিগুলো খতিয়ে দেখে রাখবেন। মুখ্যমন্ত্রীর এই আশ্বাস পেয়ে ওরা আজ বিকেলে অনশন প্রত্যাহার করে নেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশের রাজধানী ঢাকার বনানীতে বহুতল ভবনে আগুন লেগে বেশ কয়েকজন হতাহত হয়েছে। কিছুদিন আগে পুরনো ঢাকায় আগুন লেগে বহু মানুষ মারা যায়। বরাবর বারবার কেন এমন আগুনের দুর্ঘটনা ঘটছে, এর সমাধান কি, এসব নিয়ে পরিবেশ আইনজীবী রেজওয়ানা হাসানের সঙ্গে কথা বলেছেন সেলিম হোসেন।
অ্যাডভোকেট রেজওয়ানা হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার আজকের এই অনুষ্ঠানে। বাংলাদেশে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের, আরও একটি অগ্নিকাণ্ডের খবর আমরা পেলাম এবং তা নিয়েই আপনার কাছে কয়েকটি প্রশ্ন। তো এই একটু আগে আপনারই একটি আর্টিকেল পড়ছিলাম যেখানে আপনার রেফারেন্সে অনেক কিছু জানতে পারলাম যে বাংলাদেশে 10 বছরে 16,000 অগ্নিকাণ্ডে 1590 জন মারা গেছে, এটি আপনারই তথ্য। তো কেন ঘটছে এ ধরনের একের পর এক অগ্নিকাণ্ড এবং এ থেকে বাঁচার উপায় কী?
এ ধরনের দুর্যোগ থেকে আসলে রক্ষার জন্য তো বিশদ কর্ম পরিকল্পনা দরকার। কারণ ঢাকাকে যদি চিন্তা করেন, এটা কোন রকম পরিকল্পনা কারণ বা নিয়ন্ত্রণের মধ্যে বেড়ে ওঠেনি। যা যেভাবে মন চায় এটাকে সেভাবে করে ডেভেলপ করেছে। নতুন ঢাকার এক চিত্র, পুরনো ঢাকার এক চিত্র, বস্তির আরেক চিত্র, ফলে এখানকার কর্ম পরিকল্পনাটাও কিন্তু একটা সময় ভিত্তিক এবং স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে হবে। এই ধরনের দুর্ঘটনা আমি বলবো বারবার ঘটছে এই কারণে যে কোন রকম নিয়ন্ত্রণ রাখা হচ্ছে না কোনো কিছুর উপর। দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে কেউ কোনো দায় নিচ্ছে না। যেমন গতকালই পত্রিকায় জানলাম যে ওয়াহিদ ম্যানশনে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে চিড়িহাত্রায় 71 জন লোক অন্তত মারা গিয়েছে। সেই ওয়াহিদ ম্যানশনের মালিকেরা জামিনে বেরিয়ে এসেছে, যদিও রাজুক বলছে ওয়াহিদ ম্যানশনের কোনো নির্মাণের অনুমোদন নেই। যদিও ফায়ার সার্ভিস, এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এবং ঢাকা সিটি কর্পোরেশন সকলেই বলছে যে ওখানে কেমিক্যালের মজুদ রাখার তার কোনো লাইসেন্স ছিল না। তো সে একটা বাস দুর্ঘটনা ঘটলে আমরা দেখি চালককে এবং হেল্পারকে গ্রেফতার করে, কিন্তু ওয়াহিদ ম্যানশনের শিল্পপতিকে দেখেন আমরা বাইরে দেখছি। আর আইন প্রয়োগকারী সংস্থাও একটা কথা বলে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে যে আমরা পুরনো ঢাকায় কোনো লাইসেন্স দিইনি। না দিয়ে তো আপনি আরেকটা অপরাধ করেছেন, কারণ যেই কার্যক্রমটি একটা লাইসেন্সের মাধ্যমে নিয়ন্ত্রণ করার কথা ছিল সেটাকে আপনি কোনো রকমের নিয়ন্ত্রণ ছাড়া ওখানে চালু রাখতে দিয়েছেন। এই যে দায় না নেওয়ার একটা সংস্কৃতি, এটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, উন্নয়নটা তদারকির মাধ্যমে নিয়ন্ত্রণ করে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অগ্নিকাণ্ড এমন দুর্ভাগ্যজনক মৃত্যু কমাতে পারবো না।
তাহলে এই দায় না নেওয়ার সংস্কৃতিটা গড়ে উঠেছে তো আমাদের শাসনতন্ত্রের দুর্বলতার কারণে, সুশাসনের অভাবের কারণে। তো গোড়ার কথা হচ্ছে সুশাসন সবার আগে দরকার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পুরানো ঢাকায় যেসব ঘটনাগুলো ঘটেছে, নানান রকম লুফলস আছে সেটা ঠিক আছে, কিন্তু নতুন ঢাকায় বনানী, উত্তরা, বাড়িধারা এসব তো একেবারে পরিকল্পিত, অপরিকল্পিত নগর নয়, তারপরেও কেন ঘটছে এবং মানে সমাধান হচ্ছে না কেন?
এগুলো আসলে পরিকল্পিত সেটাও আপনি বলতে পারবেন না। কারণ আমি যখন আমার পরিবেশ আন্দোলন শুরু করি, প্রথম 4-5 বছর আমার কেটেছে বনানী এবং গুলশান লেক দখল করে এই আজকে রাষ্ট্রপতির ছেলে প্লট নেবে, কালকে মন্ত্রীর ছেলে প্লট নেবে, পরশু অমুক ব্যবসায়ী প্লট নেবে, তারপরে অমুক নেতা প্লট নেবে, এই লড়াই করতে করতে। কাজে এগুলো খুব পরিকল্পিত বলা যায় না। আপনি যদি আজকের দুর্ঘটনায় দেখেন তাহলে দেখবেন একটা ভবনের সাথে একটা ভবন একেবারে লাগোয়া, দুটো ভবন তো এমন লাগোয়া থাকতে
করতে পারে না যদি পরিকল্পিতই হতো সেগুলো। আরেকটা হচ্ছে যে ভবনটা যদি পরিকল্পিত হয় সেখানে আপনি কি রাখেন, তার ব্যবহার আপনি কিভাবে করছেন, সেটাও তো তদারকির বিষয় থাকে। অবশ্যই আমার, আমি ভবনের মালিক হিসেবে আমারও দায় আছে, আমি ওই দায় থেকে পার পেয়ে যাবো, কারণ আমার তো 18 তলা বিল্ডিং আছে, আমি তো 18 তলা বিল্ডিং এর মালিক। ঠিক যেমন ওয়াহিদ মেনশনের লোকটা পার পেয়ে যাচ্ছে, তেমন ভাবেই তদারকিরও তো এখানে কোনো ব্যবস্থা নেই। একটা একটা এরকম উদ্যোগ শুরু হয়েছিল আজকে থেকে বছর নয়েক আগে, রাজ্য বিভিন্ন এলাকায় এলাকায় টিম করে, যেখানে সুশীল সমাজের প্রতিনিধিও তারা রাখছিল। যখন আমরা বিভিন্ন জায়গায় জায়গায় যাওয়া শুরু করলাম, তারপর রাজুক সেই কমিটি থেকে সুশীল সমাজের সকলকে বাদ দিয়ে দিল। এখন রাজুকের নিজস্ব লোকবল নেই, সে তাহলে এক্সপার্টদেরও সাহায্য নেবে না, কারণ একটা বড় স্বচ্ছতার ব্যাপার আছে তো এখানে। স্বচ্ছ না থাকা মানেই তো এখানে টাকা পয়সার লেনদেন। আপনি যেখানে আবাসিক হওয়ার কথা সেখানে আপনি আবাসিক না করে একেবারে বাণিজ্যিক চলে যাচ্ছেন, সেখানে বাণিজ্যিক তো কেবল না রাসায়নিকে চলে যাচ্ছেন, এমন জিনিস গুদাম করছেন যেমন হয়তো ওখানে কাপড় গুদাম করে রেখেছিলেন, এবং কাপড় গুদাম করে রাখলে তার পাশে যেভাবে করে নিরাপদ ব্যবস্থা রাখার কথা আপনি সেই পর্যাপ্ত পরিমাণে রাখেন নাই। ফলে এটা বিল্ডিংটা আপাতত দেখতে মনে হচ্ছে ইট ইজ ওয়েল স্ট্রাকচার্ড, কিন্তু যেই ব্যবহারের জন্য এটাকে নির্মাণ করা হয়েছিল সেই ব্যবহার কি হচ্ছিল, ব্যত্যয় ঘটিয়ে যখন ব্যবহার হচ্ছিল সেই ব্যত্যয়ী ব্যবহারের জন্য যে নিরাপত্তা নেওয়ার কথা ছিল সেই নিরাপত্তাকে নেওয়া হয়েছিল, তা তো হয়নি, হলো তো এতটা ক্ষয়ক্ষতি হতো না।
আচ্ছা, খুব মোটা দাগে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় সবচেয়ে বেশি হয় আগুনের প্রধান কারণগুলো কি?
আগুনের প্রধান কারণগুলো আসলে যে পরিসংখ্যানের কথা আপনি বলছেন তার বেশিরভাগগুলি ছোট ছোট, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, রাসায়নিক হতে পারে, গার্মেন্টসে আমরা দেখেছি বিপজ্জনক ভাবে এনে সুতা রাখা এবং তার পাশে রাসায়নিক রাখা, ক্ষয়ক্ষতির কারণ একরকম, আবার আগুনের কারণ আরেক রকম। আবার আবার যদি জিজ্ঞেস করেন যে আগুন কেন তাড়াতাড়ি নিভানো যায় না, আপনি আজকেও দেখেছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটই বলেন বা রাসায়নিকের কারণেই বলেন কিংবা বিপজ্জনক ভাবে কাপড় বা অন্য পদার্থ যেগুলোর সাথে কিছু একটা সংস্পর্শে এসে আগুন ছড়িয়ে সেটাই বলে আগুনের ক্ষয়ক্ষতি বেড়ে যায়, কারণ আগুন যত দ্রুততার সাথে নেভানো দরকার তত দ্রুততার সাথে নেভানো যায় না। আজকে আমরা দেখেছি কতবার পানি শেষ হয়ে গেছে এবং কতবার যেয়ে যেয়ে পানি আনতে হয়েছে,
তার মানে আমাদের
এই জন্যই ভয়াবহতাটা আরো বেড়ে যায়।
হ্যাঁ, মানে আমাদের ওই এক্সটিংগুইশ করার জন্য যে পর্যাপ্ত ব্যবস্থা সেটা অপ্রতুল, এবং মানে যারা কাজ করেন এই সেক্টরে তারা কতটা দক্ষ?
দেখেন, আমি তো বলবো যে আমাদের ফায়ার সার্ভিসের দক্ষতা এবং কমিটমেন্টের অভাবটা নেই, কিন্তু ফায়ার সার্ভিসের যে কাজে আমরা প্রশংসা করতে পারি তা হচ্ছে তার রেসপন্সটা, সে সীমিত সামর্থ্য নিয়ে যেটুকুন পারে সে করছে, কিন্তু প্রোঅ্যাক্টিভ যে কাজগুলো করার কথা ফায়ার সার্ভিস এবং অন্যান্য সহযোগী সংস্থাদের মিলে সেগুলো হচ্ছে না। যেমন ঢাকা শহরে ব্রিটিশ আমলের পরে, ঢাকা কেন, ঢাকার বাইরেও ব্রিটিশ আমলের পরে আর কোন হাইড্রেন্ট পয়েন্ট রাখা হয়নি। ঢাকার মতন পৃথিবীর সবচেয়ে জনবহুল রাজধানীতে কোন হাইড্রেন্ট পয়েন্ট নেই, আপনি কি এটা বিশ্বাস করতে পারেন? দু একটি মফস্বল শহরে আছে যেখানে ব্রিটিশরা লাগিয়ে দিয়ে গেছিল, ঢাকা শহরে কোন হাইড্রেন্ট পয়েন্ট নেই যেখান থেকে পানি নেওয়া যায়, আর সমস্ত জলাশয় তো ভরে ভরে উন্নয়ন হচ্ছে, উন্নয়নকে তো আপনি আজকাল প্রশ্নই করতে পারবেন না।
আচ্ছা, আপনি একজন পরিবেশবিদ, মানে পরিবেশ অ্যাডভোকেট হিসেবে যদি বলি, এই অগ্নিকাণ্ড ভবিষ্যৎ বাংলাদেশ থেকে বাঁচার জন্য, অগ্নিকাণ্ডের দুর্যোগ থেকে বাঁচার জন্য আপনার পরামর্শ কি হবে?
আমি মনে করি যে সরকার আর কাল বিলম্ব না করে সকল দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাকে নিয়ে এবং বিশেষজ্ঞদেরকে নিয়ে একটা 10 বছর মেয়াদি কর্মপরিকল্পনা করুক, যার মধ্যে প্রথম 1 বছর সরকার কেবল বিভিন্ন জায়গা থেকে আগুন লাগায়, ঝুঁকিটা কমাবে এবং আগুন লাগার জন্য ওর প্রস্তুতি হিসাবে প্রত্যেকটা বিল্ডিং এর ব্যবস্থা এনশিওর করতে হবে। আপনি দেখেন এত বড় একটা বিল্ডিং এ আগুন লাগলো, বিল্ডিং এর নিজস্ব প্রস্তুতি কতটুকু ছিল এখনই মন্তব্য করা সঠিক না, কিন্তু বিল্ডিং এর সেই নিজস্ব প্রস্তুতি দিয়ে এই আগুনটাকে কিন্তু তারা নিয়ন্ত্রণে রাখতে পারেনি। এত বড় একটা বিল্ডিং এর আগুন, এমন না যে লন্ডনের মতন মানুষ সব ঘুমিয়েছিল টের পায় নাই, ব্যাপারটা কিন্তু সেরকম না, সবাই এখানে সকাল সকাল অফিস করতে গেছে, তার মানে ওই অগ্নি নিরাপণ ভবনের যে ব্যবস্থা সেগুলোকে তো কার্যকরী করতে হবে, সেইগুলো এই 1 বছরের মধ্যে সরকার যেন ঝুঁকিপূর্ণ যে যে ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে, ঝুঁকিপূর্ণ ভবনগুলো আইডেন্টিফাইড আছে সরকার যেন নিশ্চিত করে যে সেখানে ফায়ার ফাইটিং ডিভাইসেস আছে এবং সেগুলো অন্তত প্রথম দশটা মিনিট আগুনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। একটা কর্ম পরিকল্পনা করতে হবে সময় ভিত্তিক, এবং সেখানে কোনো সরকারি অধিদপ্তর থাকলে হবে না, কারণ এটা দুর্নীতির একটা অনেক বড় জায়গা। স্বচ্ছতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে সেখানে বিশেষজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনেক ধন্যবাদ রিজওয়ানা হাসান, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
প্রিয় শ্রোতা, শুনছিলেন বেলার প্রধান রিজওয়ানা হাসান, অ্যাডভোকেট রিজওয়ানা হাসান এর ইন্টারভিউ। তো এই মুহূর্তে যে ভবনটিতে আগুন লেগেছে বনানীর, সেটি আমাদের ভয়েস অফ আমেরিকার সহযোগী প্রতিষ্ঠান রেডিও টুডের অফিস। রেডিও টুডের বার্তা সম্পাদক ইমামুল হক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ইমামুল হক স্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো সকাল থেকে ওই ভবনে ছিলেন, আগুনের সময় আপনি নিজেও প্রত্যক্ষদর্শী, তো কি অবস্থার সৃষ্টি হয়েছিল এবং মানুষের মধ্যে আতঙ্ক তো নিশ্চয়ই ছিল, আপনারা কি করলেন?
যেটা হলো যে আমাদের ভবনটি এয়ারপোর্ট টাওয়ার ঠিক পাশের ভবনটি আওয়াজ সেন্টার, সেটা মানে পাশাপাশি একেবারে লাগু একটি ভবন।
জি,
তো যখন আগুনটা লাগে সেটা খুব 12:40 দিকে আগুনের সূত্রপাতটা হয়। আমি সেখানে পৌঁছাই, আমি বাসা থেকে যখন ওখানে গিয়ে পৌঁছে 12:50 বাজে, তখন কিন্তু আগুনের শিখা সেটা 7-9 তলা ওই ফ্লোর গুলোর কোন একটা থেকে বের হচ্ছিল। তো তখন অফিসের
আমার মনে হয়,
জি
জি বলুন বলুন, আপনার টেলিফোনের শব্দে একটু সমস্যা ছিল, এখন আবার ক্লিয়ার হয়েছে।
যারা কালিক ছিলেন, সহকর্মী ছিলেন, তাদেরকে ফোন দিয়ে বললাম যে পাশের ভবনে আগুন লেগেছে, আপনারা সবাই নিচে চলে আসেন। তখন তারা উইদিন 5 মিনিট তারা সবাই চলে আসছেন। আমরা 12:50 থেকে আমি ওখানে ছিলাম এবং আমি 9:00 পর্যন্ত ওখানে ছিলাম। 12:50 যখন আমি ওখানে অবস্থান করি, তার ঠিক 20-30 মিনিট পরে ফায়ার সার্ভিসের একটা গাড়ি এখানে এসে পৌঁছায় এবং সেটা 1:15 দিকে তারা তাদের এখানে এসে গাড়ি নিয়ে এসে তারা তাদের কর্মকাণ্ড শুরু করে। বাট সেখানে শুধু গাড়ি সেট করে আগুনের 9 তলা পর্যন্ত পৌঁছাতে তাদের যে সময়টা লেগে যায়, সেখানে আরো প্রায় 30-30 মিনিটের মতো বেশি সময় তাদের নিতে হয়, কারণ তারা তখন সিদ্ধান্ত নিতে ভুগছিল আসলে পরবর্তী আরো একটি গাড়ি এসে সেটাকে সেটার ফ্রেন জোড়া দিয়ে তারপরে তারা তাদের সেই দূরত্বে তারা পৌঁছাতে পারে। তখন তারা তাদের মূলত উদ্ধার কর্মটা শুরু করে ফায়ার সার্ভিস। কিন্তু এই সময়ের মধ্যে আমি সহ আর হাজার হাজার মানুষ ওখানে ছিলেন, বলতে গেলে প্রায় আশপাশে যত ভবন আছে সব মানুষ এসে কিন্তু ওখানে জড়ো হয়ে যায় এবং তাদের সামনে দেখা গেছে অনেক মানুষ। এই ভবনটি কামাল আহত অ্যাভিনিউ এক পাশে, আরেক পাশে ভেতরের পাশে হলো কি আপনার হোটেল সেরেডান যে অংশটুকু, এই গলিতে দুই পাশ দিয়ে কিন্তু আগুন পরে ছড়িয়ে পড়ে। দেখা গেছে যে আপনার মানুষজন রেস্কিউ পাওয়ার জন্য সেই যে টেলিফোনের তার এবং ইয়ে ধরে ধরে নিচে নেমে এসে পরে তারা তাদের কন্ট্রোল রাখতে পারেনি, নিচে ছিটকে পড়ে গেছে। এরকম 7-8 জন অন্তত উপর থেকে নিচে যারা পড়ে গিয়েছে।
আমরা টেলিভিশন ফুটেজেও দেখলাম কি মানে অসহায় অবস্থা মানুষের, উদ্ধার কর্ম চলছে, মানুষ ভয়ে আতঙ্কে নামার জন্য বাঁচার জন্য চেষ্টা করছে। তো যাই হোক, শেষ এখন একদম শেষ মুহূর্তে শেষ পর্যন্ত কতজন হতাহতের কোনো খবর আপনারা পেয়েছেন?
আমি বনানী থেকে আসিয়ে 9:00 এবং তখন পর্যন্ত যেটা ছিল যে 6:00 সময় কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আসে, তারপরে কিছু কিছু ফ্লোরে কিন্তু আগুনের শিখা মানে শিখা না ধোঁয়া উঠছিল, সেগুলোকে পুরোপুরি কন্ট্রোল করার পরে তারা তাদের মানে যারা রেস্কিউ আসছে তারা ভেতরে ঢুকে এবং সবশেষ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে 25 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি।
সাংঘাতিক কষ্টের কথা, কিছুদিন আগেও খুব ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটলো, আর যেন ভবিষ্যতে এরকম না হয়। আপনাদের নিরাপত্তার জন্য আমরা প্রার্থনা করছি, আপনারা সাবধানে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার এই সরাসরি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার রাজশাহীতে 3 দিনের সফরের দ্বিতীয় দিনে সিটি মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রদূত আল রবার্ট মিলার রাজশাহী সিটি মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকেল পৌনে পাঁচটায় নগর ভবনে পৌঁছলে মেয়র তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে রাষ্ট্রদূত এবং মেয়র বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত মিলার বলেন, বাংলাদেশের অনেক শিক্ষার্থী আমেরিকায় পড়ালেখা করছেন, শিক্ষার্থীরা যেন আমেরিকায় গিয়ে ভাষাগত কোনো সমস্যায় না পড়ে, সেজন্য আমেরিকান অ্যাম্বাসিতে ইংরেজি ভাষা শেখার প্রশিক্ষণ কোর্স করানো হয়।
We just came from a English language program that the U.S. sponsors. Students from madrasas are coming in for this program and learning English. Handed out certificates of graduation, and that was very gratifying.
ফলে সহজেই শিক্ষার্থীরা দুই দেশের শিক্ষা সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন রাজশাহীর ঐতিহ্য তুলে ধরে বলেন, রাজশাহী শিক্ষা সিল্ক ও নকশিকাতার জন্য বিখ্যাত। তিনি বলেন, এখানে কৃষিপণ্য উৎপাদন এবং কৃষিখাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহীতে রেশম উৎপাদন করে সিল্কের অনেক তৈরি পোশাক উৎপাদন হচ্ছে। এছাড়াও হস্তশিল্পের অনেক পণ্য দেশের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি হচ্ছে। রাষ্ট্রদূত রবার্ট মিলার নগর ভবন ত্যাগ করে পদ্মার পার ঘুরে দেখেন। প্রতিগমর, ভয়েস অফ আমেরিকা, রাজশাহী।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতের লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, গরম হয়ে উঠছে রাজনৈতিক আবহাওয়া। এ নিয়ে কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে কথা বলছেন আসানুল হক।
ভারতে 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচন এবং গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতি গরম। বিভিন্ন রাজনৈতিক দল তাদের ইশতেহার প্রকাশে এবং প্রচারে ব্যস্ত। সংবাদ মাধ্যমগুলো সেই সব খবর জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিচ্ছে। কলকাতায় রয়েছেন পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, যেমনটা বলছিলাম যে 11 এপ্রিল, দুই সপ্তাহেরও কম সময় হাতে আছে, শুরু হচ্ছে এই লোকসভা নির্বাচন। তো ভোট প্রক্রিয়া শুরু করার ব্যাপারে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছে?
নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য টেকনিক্যালি যা যা সাপোর্ট নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে নির্বাচন কমিশনের আয়তায় এনে যেভাবে সাজো সাজো রপ করে এবং সেটা ইমপ্লিমেন্ট করে যেভাবে কাজ করার প্রক্রিয়াটা করা উচিত, সে কাজ কিন্তু তারা গত 15 দিন আগ থেকেই শুরু করেছে। গত 10ই মার্চ আমাদের দেশের সপ্তদশ লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই এই কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং গ্রাসরুট লেভেলে ইভিএম মেশিন, ভিভিপ্যাট মেশিন, তার যে রক্ষণাবেক্ষণ, তার যে আপগ্রেডেশন, সেটাকে কিভাবে কাজ করানো যাবে, সেসবে কাজ কিন্তু তারও আগে শুরু হয়েছে। এখন নির্বাচন কমিশনের এই মুহূর্তে যে পদক্ষেপ, যে যে কাজ তাদের করতে হচ্ছে, দেখা যাচ্ছে যে সপ্তদশ লোকসভা নির্বাচন গোটা দেশে, এত বড় দেশ, এতগুলো রাজ্য, এতগুলো প্রার্থী, একটা দোষারোপের পালা, অভিযোগের পালা, পাল্টা অভিযোগের পালায় কিন্তু নির্বাচন কমিশন কিন্তু এক কথায় জেরবার। ভোট প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা পদক্ষেপ এবং সেই পদক্ষেপ নেওয়ার পর সেটা ঠিক মতন হচ্ছে কিনা সেটা দেখা, তার মাঝে কিন্তু একটা ব্রেকআপ তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন অভিযোগের পালা। নির্বাচন কমিশনের কাছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিপক্ষ দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা দিচ্ছে, তার তদন্ত, তার সেটা তাকে সেই শোকজ করা হচ্ছে কিনা, এই সব নিয়ে কিন্তু একটা জেরবার অবস্থা। আর সেই বিষয়টাকে কিন্তু একেবারে মানে মুখিয়ে রয়েছে, মানে পাথেয় করে মিডিয়া কিন্তু একেবারে মানে সেন দৃষ্টিতে এটা কিন্তু তাদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার কাছে, প্রিন্ট মিডিয়ার কাছে কিন্তু এটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেটা কিন্তু গোটা দেশের মানুষ জানতে পারছে। এই সব গোটা পরিস্থিতি নিয়েই কিন্তু গোটা দেশে রাজ্য রাজনীতি কিন্তু সরগরম সপ্তদশ লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে। এই হচ্ছে গোটা পরিস্থিতি।
পরমাশিস, যাতে কোন রকম ভোট কারচুপি না হয় বা কোন রকম যান্ত্রিক কারচুপি যেন না হয় সেটা, তারপর মৃত ভোটারদের ভোট যেন না দেয়া হয়। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখা যায় অনেক সময় যে ভোটের সময় মৃত ব্যক্তির ভোট দেয়া হচ্ছে, ভুয়া ভোটার যেন সুযোগ না নেয়, এগুলোর জন্য কি যথেষ্ট ব্যবস্থা আছে?
অবশ্যই। প্রথম কথা হচ্ছে আমাদের লাস্ট জানুয়ারি মাসে যে ইলেকশন কমিশন থেকে যে ভোটার লিস্ট বেরিয়েছিল, তারপরেও বিরোধীরা যেহেতু নির্বাচন কমিশনের কাছে জানিয়েছিল যে ভুয়া ভোটার, মৃত মানুষ, এদের সমস্ত লিস্ট কিন্তু আপডেটেশন হওয়া উচিত, তার পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন যেদিনকে লাস্ট মনোনয়নপত্র তার তিন দিন আগে, আমি গতকালকেও সেই রিপোর্ট পাঠিয়েছি, ইতিমধ্যে কিন্তু সমস্ত রাজনৈতিক দলকে, স্বীকৃত রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন জানিয়েছে সাপ্লিমেন্টারি নিউ ভোটার তালিকা কিন্তু দেওয়া হবে, যেখানে টোটাল আপডেট ব্যাপারটা থাকবে কে মানে মৃত ভোটাররা কিন্তু সেই নাম সেখানে বাদ পড়ে যাবে, সেজন্য বলা হচ্ছে এবং বিনা পয়সায় সমস্ত রাজনৈতিক দলকে কিন্তু নির্বাচন কমিশন সেই সাপ্লিমেন্টারি নিউ আপডেটেড ভোটার লিস্ট দেবে।
পরমাশি,
কিন্তু নির্বাচন কমিশন তাদের কাজের নির্বাচন প্রক্রিয়াকে সুস্থ একেবারে স্বচ্ছ ভাবমূর্তি করার জন্যেই নির্বাচন কমিশনের গায়ে কোনো কালি না থাকে, এই জন্যই কিন্তু এই পদক্ষেপ তারা গ্রহণ করেছে।
পরমাশিস, পশ্চিমবঙ্গ রাজ্যে এই রাজনৈতিক আবহাওয়াটা এখন কেমন? এই প্রধান রাজনৈতিক দলগুলো কোন বিষয়গুলোর উপর জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে?
ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসক দল, তারা কিন্তু তাদের ইশতেহার প্রকাশ করেছে, সেই ইশতেহার প্রকাশ করে যেটা বলেছে, যেটা একেবারে খুব যেটা খুব পপুলার বিষয় যে দরিদ্র সীমার নিচে যেসব মানুষজন রয়েছে, কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট আছে 100 দিনের কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছেন সে 100 দিনের কাজ 200 দিনে তিনি রূপান্তর করবে যদি তারা ক্ষমতায় আসে, মানে 42-এর থেকে 42টা সিট পায় পশ্চিমবঙ্গে, 42টা লোকসভা কেন্দ্রে লড়ছে তারা তৃণমূল কংগ্রেস, তারা আশা করছে তারা 42টাই পাবে। এই ইতিমধ্যেই কিন্তু একটা রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠেছে যে কেন্দ্রীয় সরকারের প্রজেক্টকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে 200 দিনের প্রজেক্টে রূপান্তর করবে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন এবং একটা হাস্যকর প্রশ্ন উঠেছে যে এটা কি করে সম্ভব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কথাটা বলেছেন তারা 200 দিন কাজ দেবেন, এটাই এখন দেখা, এটাই কিন্তু এখন আলোচ্য বিষয়।
সে তো তৃণমূল কংগ্রেস, এছাড়া কংগ্রেস দল আছে, তারপর সিপিআইএম আছে।
কংগ্রেস দল যেমন বলেছে যে দরিদ্র সীমার নিচের লোকেদের, রাহুল গান্ধী ইতিমধ্যেই ঘোষণা করেছেন দরিদ্র সীমার নিচের লোকেদের কিন্তু বছরে 72,000 টাকা করে দেয়া হবে, দরিদ্র সীমার নিচে যারা রয়েছেন সেরকম লোককে কিন্তু গোটা দেশেই এই বাস্তবায়নটা কিন্তু উনি করতে চান, দরিদ্র সীমার নিচের লোকেদের 72,000 টাকা করে বছরে দেওয়ার কথা রাহুল গান্ধী ইতিমধ্যে ঘোষণা করেছে।
পরমাশিস, আমরা জানি যে একসময় বিজেপি করতেন শত্রুঘ্ন সিনহা, অভিনেতা এবং বিজেপি সাংসদ, তিনি এখন বিক্ষুব্ধ সাংসদ হিসাবে দল ছেড়ে কংগ্রেসে যোগ দেবার কথা ঘোষণা করেছেন, সভাপতি রাহুল গান্ধীর সাথে দেখা করেছেন,
এ ব্যাপারে সর্বদাই সত্য শত্রুঘ্ন সিনহার পথেই কিন্তু হাঁটছেন আমাদের পশ্চিমবঙ্গের একজন বামপন্থী লিডার লক্ষণ শেঠ, এটা পূর্ব মেদিনীপুরের হলদিয়া বন্দর, একসময় তাকে সেখানকার শাহেনশা বলা হতো, সে কিন্তু দল থেকে বহিষ্কার হওয়ার পর একটা সময় বিজেপিতে যেতে চেয়েছিল, বিজেপিতে সেই যে স্থান না পেয়ে তিনি আজকেই কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতির কাছ থেকে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে তিনি কংগ্রেসে যোগদান করেছেন, এটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই গত কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, বিশেষ করে শিল্পাঞ্চল, সেখানে কিন্তু ইতিমধ্যেই সেখানকার তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক ছিলেন অর্জুন সিং, তিনি কিন্তু ইতিমধ্যেই বিজেপিতে জয়েন করে এবং বিজেপির পক্ষে তিনি কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে পার্টিয়ার মানে ক্যান্ডিডেট ছিলেন তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী, তার এগেনস্টে কিন্তু বিজেপির হয়ে তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তরুণ দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থিতা পেয়েছেন, মনোনয়ন পেয়েছেন, এই বিষয়টি কিভাবে দেখছে মানুষ?
আসলে এই মুহূর্তে শাসক গোষ্ঠী যেসব নিউ জেনারেশন থেকে রাজনৈতিক নেতারা উঠে আসছেন, টিকিট পাচ্ছেন, সেই জায়গা থেকে কিন্তু একটা আইকন জায়গা তৈরি হয়েছে নুসরত এবং মিমি চক্রবর্তী। নুসরত দাঁড়িয়েছেন আমাদের ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে, এবং আমাদের মিমি চক্রবর্তী দক্ষিণ কলকাতার অত্যন্ত মানে পপুলার, আমাদের কলকাতার একটা ইন্টেলেকচুয়ালদের আখড়া বলা যায়, সেই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু উনি দাঁড়িয়েছেন মিমি চক্রবর্তী। এই ব্যাপারটা কিন্তু ভীষণই প্রচারের আলোয় যেমন এসছে তেমনি বিরোধী রাজনৈতিক দল, রাজনৈতিক বিশেষজ্ঞ সকলের কাছে কিন্তু এটা আলোচিত বিষয় যে একটা নিউ কামার, তারা অভিনেতা জগতের লোক, তাদের কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা কিছু নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেসে নাকি তারা জিতবেন, কিন্তু এটা সময় বলবে। কিন্তু বিষয়টা কিন্তু অত্যন্ত আলোচিত মিডিয়ার কাছে, রাজনৈতিক বিশ্লেষকদের কাছে, বুদ্ধিজীবীদের কাছে এবং সাধারণ মানুষের কাছে।
মমতা এবং তৃণমূল কংগ্রেস এই রকম দুজন তরুণ অভিনেত্রীকে যে মনোনয়ন দিলেন, যেমন কবির সুমনকেও একসময় এই যাদবপুর থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তিনি জিতেছিলেন সেই আসন থেকে, এই এর পিছনে রাজনৈতিক কৌশলটা কি?
কৌশলটা হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে এটা একটা ট্রেন্ড এবং একটা ক্যারিজমাকে কাজে লাগানো, কিন্তু দলের হাতে রাস্তা না, রাস্তা রাখা, সেই রাস্তা রাখার জন্য কিন্তু এই নিউ কামারদেরকে, অভিনেতাদেরকে, তারা নিজস্ব পেশায় ব্যস্ত থাকবে, কিন্তু একটা ট্রেন্ডকে, একটা নিউ কামারকে, একটা ক্যারিশমাকে কাজে লাগিয়ে যদি তারা জিতে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো একটা নিজস্ব ক্যারিশমা আছেই, একটা সেই জায়গাটাকে কাজে লাগানোর চেষ্টা।
পরমাশিস, খুব সংক্ষেপে বলবেন একটু যে তরুণ ভোটারদের পরিমাণটা কত এবারের নির্বাচনে? তরুণ ভোটার যারা, বয়সে তরুণ যারা, তাদের
প্রায় 35%।
আচ্ছা, 35
তরুণ ভোটাররা কিন্তু একটা সংশয়ের জায়গায় রয়েছে, ভারতবর্ষের আগামী ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কিন্তু কর্মসংস্থানের দিকে কিন্তু ভারতবর্ষের নিউ কামাররা কিন্তু একটা জায়গায় তাকিয়ে রয়েছে যে কাকে আমরা ভোট দেবো, একটা স্থায়ী সরকার। এখন নিউ কামার মানেই কিন্তু একটা তথ্য প্রযুক্তির ফিল, সেইখানে কিন্তু ভারতবর্ষ কতটা এগিয়ে এবং পিছিয়ে সেই জায়গাতে কিন্তু নিউ কামাররা কিন্তু ভোটটা কাকে দেবে তারা কিন্তু একটু ভাবছে।
নিশ্চয়ই পরমাশি, সেটা নিয়ে আবার বিস্তারিত কথা বলবো পরে, আজকে আপাতত এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদেরকেও ধন্যবাদ।
মাত্র 5 মাসের ব্যবধানে বোয়িং ম্যাক্স 8 মডেলের দুটি বিমান পরপর বিধ্বস্ত হয়ে 350 জনের মর্মান্তিক মৃত্যুর খবরে এ মডেলের বিমানের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তকারীরা অনুসন্ধান করে ফিরছে কি এমন কারণ থাকতে পারে এই বিমানে, যার ফলে একের পর এক ঘটছে এমন ভয়াবহ দুর্ঘটনা। এ সপ্তাহে প্লাগড ইন এই অনুষ্ঠানটিতে সাংবাদিক গ্রেটা ভ্যান সাস্টারেন কথা বলেছেন দুজন সাবেক পাইলট, তদন্তকারী এবং বেসামরিক বিমান বিশ্লেষকের সাথে। ভয়েস অফ আমেরিকার জাইমুনে অনের রিপোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন সাফিউল আলম মাসুদ।
ইথিওপিয়ান বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনেরা প্রিয়জন হারানোর বেদনায় এখন শোকাচ্ছন্ন। এমন অবস্থায় বিশ্ব সম্প্রদায় দাবি তুলছে এর কারণ অনুসন্ধানের। ফ্রান্সের পরিবহন এবং নিরাপত্তা অন্বেষীরা ফ্লাইট ডেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, পাইলটের ভুল নাকি ত্রুটিপূর্ণ বিমানের কারণে ঘটছে এমন প্রাণনাশক দুর্ঘটনা। NTSB-র সাবেক বিমান নিরাপত্তা তদন্তকারী গ্রেগরি ফেইথ মনে করেন,
That's part of the investigation that needs to be looked at, because if you have a faulty system and it triggers this MCAS and the pilots try to,
এই উড়োজাহাজের আছে MCAS নামের একটি নতুন অটোমেটিক সিস্টেম। একের পর এক মর্মান্তিক দুর্ঘটনার পর এ ধরনের বিমানের অটোমেটিক সিস্টেমের নিরাপত্তা এবং ক্রুরা এ ব্যবস্থা ঠিকমতো বোঝে কিনা তা ব্যাপকভাবে খতিয়ে দেখা উচিত।
বোয়িং 737 MAX 8 এর অটোমেশন সিস্টেম নিয়ে এর আগেও কয়েকজন পাইলট অভিযোগ করেছিলেন এই বলে যে এই বিমানের নিয়ন্ত্রণ সিস্টেমে দ্রুত নাটকীয় পরিবর্তন ঘটেছিল, যেটা সংকট মুহূর্তে সামলানো খুবই কঠিন। অ্যালাইড পাইলটস অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন ডেনিস ট্রেজার বলেন,
It's down to seconds, but we need reaction time to identify. That's what the problem is.
There it is. There's a solution. And seconds count.
কিছু বুঝতে না বুঝতেই বিমানটি মুহূর্তেই বিধ্বস্ত হয়ে যায়। আর এর কারণ সম্পর্কে নিশ্চিত হতে আমাদের আরো কিছুটা সময় পেলে ভালো হতো। এটাই সমস্যা। আর এর সমাধানও এখানেই। দ্বিতীয়ত, এই বিমানের জন্য যে বিশেষ সফটওয়্যারের নকশা প্রণয়ন করা হয়েছে তাতেও সংশোধন দরকার।
গত অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের বিমানটি বিধ্বস্ত হয়ে সব যাত্রী নিহত হবার পর বোয়িং এর পক্ষ থেকে এই মডেলের বিমানের নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা বা MACSS নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কবাণী পাইলটদের জানানো হয়েছিল, বললেন ক্যাপ্টেন ডেনিস ট্রেজার। তিনি বলেন,
We weren't trained on it, we weren't aware of it, and we weren't the only ones. Our company, American Airlines, and as I understand, all the companies throughout the globe, in their flight manuals provided to them from Boeing.
এই বিমান চালানোর জন্য আমাদের যথেষ্ট প্রশিক্ষণ ছিল না, তাছাড়া আমাদের সতর্কতার অভাবও ছিল। আর কেবল আমরা একমাত্রই না, আমাদের কোম্পানি আমেরিকান এয়ারলাইন্স এবং আমি যতটুকু বুঝেছি বিশ্বজুড়ে বোয়িং 737 MAX 8 বিমানের ব্যবহারকারী কোম্পানিগুলোকে বোয়িং থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল তাতে যথেষ্ট তথ্য ছিল না। তাই আমরা কিছু কঠিন প্রশ্ন করেছিলাম যে এই বিমানে বিশেষ কি আছে যা আমাদের সতর্ক করা হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইথিওপিয়া সহ বিশ্বব্যাপী অনেক দেশ তাদের বহরে থাকা 737 MAX 8 বিমান উড়ান ইতোমধ্যেই বন্ধ করেছে। বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমায় এই বিমানের উড়াল বা তাদের বিমানবন্দরে ওঠানামাও সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় দুটি বিমান ধ্বংসের ক্ষেত্রে স্পষ্টত মিল থাকায় এ নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে দুদেশের এভিয়েশনের সাথে সম্পৃক্তরা। বোয়িং তার ভাবমূর্তি পুনরুদ্ধারে সর্বোপরি চেষ্টা চালিয়ে গেলেও পর্যবেক্ষকরা বলছেন এর সুদূরপ্রসারী প্রভাব অব্যাহত থাকবে আর এর জন্য বোয়িংকে চরম মূল্য দিতে হবে। তবে টিএল গ্রুপের বাণিজ্যিক এবং সামরিক বিমান পরিবহন বিশ্লেষক রিচার্ড আবুলাফিয়া বলেন,
There's a lot of variables, but I think a reasonable best case scenario was in the hundreds of millions or a billion. But at the end of the day, this is a company that earned about $10 billion last year. In other words, it's going to be
সব কিছুই পরিবর্তনশীল। তবে বাস্তব দৃশ্যকল্প হচ্ছে বোয়িং এর জন্য লোকসানের অঙ্কটা অনেক বেশি হলেও আমি মনে করি যে এটা এমন একটা কোম্পানি যারা গেল বছর প্রায় $10 billion আয় করেছে। তাই বিদ্যমান পরিস্থিতি খারাপের দিকে গেলেও বোয়িং এর ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে এমনটা আমি মনে করি না।
সর্বোপরি বিয়োগান্তক একটা পরিস্থিতির মাঝেও পরিসংখ্যান এবং বিশেষজ্ঞরা বলছেন বর্তমান বিশ্বে বিমান ভ্রমণ এখনো সবচেয়ে নিরাপদ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO যক্ষ্মার বিরুদ্ধে মুখে নেয়া নতুন এক ওরাল ড্রাগ চিকিৎসা কর্মসূচি সূচনা করতে চলেছে। তারা জানিয়েছে নতুন এই চিকিৎসা যক্ষ্মা রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠা রোগীদের বেলায় বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। জিনিভা সদর দপ্তর থেকে লিসা শ্লাইনের প্রতিবেদন শুনুন ইজাজ বিন হিউসনের কাছে।
বহু সহস্র বছর ধরে যক্ষ্মারোগ জনজীবনকে বিভীষিকাময় করেছে, জর্জরিত করেছে এবং এখনও তা করে যাচ্ছে। যক্ষ্মারোগ এখনও বিশ্বের সবচাইতে মারণাত্মক ছোঁয়াচে রোগ, যা দিনে প্রায় 4,500 জনের জীবন কেড়ে নিচ্ছে এবং প্রতিবছর প্রায় 1 কোটি জনগণ এই রোগে সংক্রামিত হচ্ছেন। ভয়ঙ্কর এই পরিসংখ্যান সত্ত্বেও এই রোগের শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসার বেলায় প্রভূত অগ্রগতি সাধিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র সমীক্ষা অনুযায়ী 2000 সাল থেকে 5 কোটি 4 লক্ষ জনগণকে রোগ থেকে বাঁচানো সম্ভব হয়েছে। এত সত্ত্বেও WHO হুঁশিয়ারি উচ্চারণ করেছে, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী নানাবিধ ঔষধের আবির্ভাব এই সাফল্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী MDR-TB-র বর্তমান চিকিৎসার সময় 2 বছরের। অত্যন্ত যন্ত্রণাদায়ক ইঞ্জেকশনের মাধ্যমে এই চিকিৎসা দেয়া হয়, যার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে নানাবিধ। WHO আশাবাদী যে তাদের নতুন সূচনাকারী মুখের মাধ্যমে নেওয়া চিকিৎসা বা ওরাল ডোজ বিশেষত এই মারণঘাতী রোগের বিস্তার নিয়ন্ত্রণে আরও কার্যকর বলে প্রমাণিত হবে। WHO-র গ্লোবাল টিবি প্রোগ্রামের পরিচালক টেরিসা কাসায়েবা ভয়েস অব আমেরিকাকে জানান, WHO নতুন ওরাল ড্রাগ চিকিৎসার পরামর্শ দিচ্ছে এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কম বলে প্রমাণিত হয়েছে।
Of course, it will be definitely much, much easier and there will not be need for regular frequent visits of the physicians or health workers for making these injections. No doubt, and again, we see from the data, the effectiveness, the treatment success will be definitely much, much higher.
অবশ্যই এটা অনেক সহজ চিকিৎসা ব্যবস্থা, যেখানে ডাক্তারদের কাছে বা স্বাস্থ্যকর্মীদের কাছে ইঞ্জেকশন নেবার জন্য ঘন ঘন যাবার কোনো প্রয়োজন পড়বে না। পরিসংখ্যান থেকে এর কার্যকারিতা এবং চিকিৎসার সাফল্য অবশ্যই আমরা বেশি সম্ভাবনাময় দেখেছি। দক্ষিণ আফ্রিকা সরকার ইঞ্জেকশন মুক্ত চিকিৎসা নীতির কথা ঘোষণা করেছে। পরিচালক কাসায়বা বলেন, ওরাল বা মৌখিক চিকিৎসার দাম পড়ে যাবে প্রায় $2,000 মতো, যা স্বল্পবিত্তের দেশগুলির সামর্থ্যের বাইরে থাকতে পারে। তিনি জানান, দক্ষিণ আফ্রিকা সরকার বর্তমানে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় নিয়োজিত রয়েছে, যাতে করে চিকিৎসা খরচ $400 নামিয়ে আনা যায়। WHO জানিয়েছে, 20টি দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম দেশ যেখানে যক্ষ্মারোগের সংক্রমণে লোকজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশগুলি হচ্ছে রাশিয়া, চায়না, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান ও ভিয়েতনাম।
এবার রয়েছে আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। নারী কণ্ঠ সঞ্চালন করছেন সঞ্জনা ফিরোজ। ধন্যবাদ সাবরিনা। আজকের নারী কণ্ঠের বিষয় হচ্ছে নারীদের অসম জীবন। ঘরে বাইরে প্রতিনিয়ত নারীকে সংগ্রাম করতে হচ্ছে সম অধিকারের জন্য। পুরুষদের পাশাপাশি সমানতালে তাল মিলিয়ে কাজ করে গেলেও তারা এখনও পাননি যোগ্য মূল্যায়ন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক পরিসংখ্যানে বেরিয়ে এসেছে, 202 বছর লেগে যাবে নারীদের পুরুষদের সমান বেতন পেতে। বর্তমানে পুরুষদের $1 বিপরীতে নারীরা পাচ্ছেন 54 সেন্ট। 187টি দেশকে নিয়ে একটি আরেকটি পরিসংখ্যান করা হয় এবং সেখানে পুরুষদের তুলনায় ভ্রমণ, চাকরি, আয়, বিয়ে, সন্তান, চাকরি থেকে অবসর এইসব বিষয়ে নারীরা সম অধিকার পাচ্ছেন কিনা বা ঠিক কতটা পিছিয়ে আছেন এই বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। এবং সেখানে দেখা গেছে পুরুষদের তুলনায় নারীরা এই বিষয়গুলোতে মাত্র 1/3 অধিকার পেয়ে থাকেন। বিশ্বে এখনও 270 কোটি নারী তাদের পছন্দ মোতাবেক চাকরি পান না। কিন্তু কি কারণে নারীরা পাচ্ছেন না তাদের ন্যায্য অধিকার? প্রশ্ন রেখেছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ঈশিতা মুখার্জির কাছে। তিনি যা বললেন,
এই বৈষম্য সারা পৃথিবীতে বাড়ছে এবং একেবারেই সমতা নেই, নারী পুরুষ সমতা নেই। আমি এই মুহূর্তে যে দেশে আছি ভারতে, ভারতে তো ভীষণ ভাবে এই গ্যাপ বেড়ে গেছে যে অনেক মহিলারা আসছেন IT সেক্টরে। কারণ এইটা সাধারণভাবে বলা হয় যে প্রযুক্তি মেয়েদের জন্য নয়, একসময় বলা হতো, কিন্তু এই প্রযুক্তি মেয়েদের ভীষণ ভাবেই উপকারে এসেছে, যেটাকে বলা হয় মজুরির ভারসাম্যটা নেই, লিঙ্গ বৈষম্য আছে মজুরিতে, কাজেই সমহারে সম মজুরি এখনো নেই, কোথাও নেই। এর একটা হচ্ছে এই যে ফ্লেক্সিবল টাইম, যেটা নতুন ধরনের কাজ চলে এসেছে এখন। ফ্লেক্সিবল টাইম মানে অনেক সময় মহিলারা ঘরে বসে থেকেও কম্পিউটার অন করে সে অফিস অন করতে পারে। এবার এই যে নতুন ধরনের কাজ এসেছে, এটা শুধু শিক্ষিত ভাবে নয়, এটা যারা হাতে কলমে কাজ করে, একেবারে বিড়ি বাঁধার শ্রমিক আমার এখানে পশ্চিমবঙ্গের গ্রামে বা আমাদের ঝাড়খণ্ডে, যারা যে আদিবাসীরা ঘরে বসে ঝুড়ি বানাচ্ছেন, আমি তাদের কথাও বলছি, এরা যারা করেন এরাও ঘরের কাজ সামলাতে সামলাতে সেই কাজটা করেন। ফলে ফ্লেক্সিবল টাইমটা পুরুষদের ক্ষেত্রে সুবিধে দিয়েছে, মহিলাদের ক্ষেত্রে অতটা সুবিধে দেননি। গার্হস্থ্য হিংসা, ডোমেস্টিক ভায়োলেন্স এবং রেপ, অ্যাবিউজ এবং সেক্সুয়াল ভায়োলেন্স, যৌন হিংসা ভীষণভাবে বেড়েছে। এই হিংসা বেড়ে গেলে এটা শুধু মানবিক দিক নয় যে কেন এই হিংসার বলি মেয়েরা হবে, এটার একটা অর্থনৈতিক দিকও আছে। কারণ এই হিংসার বলি হলে এই মেয়েটির কর্মক্ষমতা কিন্তু কমে যাচ্ছে, সে কাজে আসতে না। একটি মেয়ের পক্ষে বা নারীর পক্ষে একার ব্যাপার নয়, এটা তো পুরুষেরও বিষয়, এটা তো সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি কাটাতে গেলে সমাজকে বদলাতে হবে।
নারীরা 3 গুণ কাজ বেশি করে থাকেন ঘরে কি বাইরে।
ঘরের কাজকে এখনো এই যুগে, এই নিত্য নতুন এই প্রযুক্তি, এই আধুনিক যুগেও কাজ হিসেবে না ধরে ধরা হয় কর্তব্য হিসেবে, নারীর কর্তব্য হিসেবে। কিন্তু একজন নারীর সেই ঘরের কাজের যে পরিশ্রম এবং একজন পুরুষের বাইরের কাজের যে পরিশ্রম তা কিন্তু একই। আর কোনো কোনো ক্ষেত্রে নারীদের ঘরের কাজে যে পরিশ্রম হয় তা কিন্তু অনেক ক্ষেত্রে একটু বেশিই হয়। তার উপর নারীদের বয়সের ব্যাপার তো রয়েছেই। এখনো বিশ্বে প্রতিদিন 33,000 মেয়েদের বাল্যবিবাহ হচ্ছে, এবং এ নিয়ে কথা বলেছিলাম বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট এলিনা খানের সঙ্গে, যিনি বহুদিন যাবত বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন এবং সম অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি যা বললেন,
বাংলাদেশের জনসংখ্যার অনুযায়ী আসলে বাল্যবিবাহের হার কমে নাই, বাল্যবিবাহের হার বেড়েছে। তার একটাই কারণ হচ্ছে, আমি যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে কি বলে, নিরাপত্তাহীনতা। মানুষের মধ্যে যখন একটা উঠতি বয়স হয় তখন বাবা মা, বিশেষ করে গ্রামগঞ্জের বাবা মারা খুবই হচ্ছে নিরাপত্তাহীনতার মধ্যে ভোগে। তারা মনে করে একটা যদি মেয়েকে বিয়ে দেওয়া যায় তাহলে হয়তো তার প্রতি যে পাড়া প্রতিবেশীর অন্যান্য বকাটে ছেলে পেলে বা অন্যান্য স্কুল কলেজে যাওয়ার সময় যে যারা উদ্যোক্ত করে তাদের হাত থেকে রেহাই পাবে, এটা একটা বিষয়। অর্থনৈতিকভাবে যারা মানে একদম খুবই খারাপ অবস্থায় আছে তারাও মনে করে বিয়ে দিলে অন্তত ভাগ্যপুরের ব্যবস্থাটা মেয়েটার হলো। আইনের কঠোরতার সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে, বাংলাদেশে প্রয়োজন সেটা হচ্ছে যে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা এবং দৃষ্টিভঙ্গি এবং চেঞ্জ করার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চালু করা। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত বার্থ সার্টিফিকেটও কিন্তু জাল হয়, এখনো করা যাচ্ছে, গ্রামগঞ্জে এখনো হচ্ছে। তো সেই জায়গা থেকে কঠোরতা যদি না করা যায় তাহলে পরে আপনার বাল্যবিবাহ নিরোধ করা সম্ভব হবে না। আমার মনে হয় যে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে কঠোরভাবে, যে কোনো গ্রামকে, একটা করে গ্রামকে ধরা উচিত যে গ্রামকে বাল্যবিবাহ মুক্ত হিসাবে ঘোষণা করতে করতে এই 64টা এইভাবে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা জায়গার চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর এবং মানে উপজেলা চেয়ারম্যান এবং এমপি সবাইকে যদি দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসা যায়, আমার মনে হয় বাল্যবিবাহ কোনো সময় আর মাথা চাড়া দিয়ে উঠবে না। বরঞ্চ আমরা দেখেছি যে এরাই যে বাল্যবিবাহের প্রথম দাওয়াতটা এরাই খায়।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওই গবেষণা থেকে আরও জেনেছি, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে নারীরা 47% ঝুঁকিতে থাকেন গুরুতর আহত হওয়ার ক্ষেত্রে। কেননা একটি গাড়ি তৈরি করা হয় যখন, যখন সেই গাড়িটি ডিজাইন করা হয় তখন শুধুমাত্র পুরুষদের কথা মাথায় রেখে। এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম গাড়ি প্রস্তুতকারক বিভিন্ন যুক্তরাষ্ট্রে যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের সেখানে কর্মরত অনেকের সঙ্গেই, কিন্তু স্বাভাবিকভাবে এই বিষয়ে তারা কথা বলতে রাজি হননি। তবে আনঅফিশিয়ালি তার অনেকেই বলেছেন যে কতটা সত্যি সেটা অবশ্য খতিয়ে দেখা প্রয়োজন। 10 বছর আগেও কোনো দেশ নারীদের সম অধিকার নিয়ে কিন্তু এগিয়ে আসেনি। তবে বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবির মুখে, বিভিন্ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্বের বেশ কিছু দেশ নারীদের সম অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছে। এই বিশ্বে 6টি দেশ নারীদের সম অধিকার দিচ্ছে, এর মধ্যে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, লাটভিয়া, লক্সেমবার্গ এবং সুইডেন। এই সম্পর্কে জানতে কথা বলেছি ফ্রান্সে বাংলাদেশি ফাউজিয়া আলমের সঙ্গে। তিনি কি বললেন চলুন শুনি।
আমি বলবো সুইডেন, জেন্ডার ইকুয়ালিটি এটা সুইডেনের জন্য একটা কর্নার স্টোন এদের সোসাইটির জন্য। এর প্রিন্সিপাল হচ্ছে যে রিগার্ডলেস অফ জেন্ডার এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু ওয়ার্ক অ্যান্ড সাপোর্ট দেমসেলভস টু ব্যালেন্স ক্যারিয়ার অ্যান্ড ফ্যামিলি লাইফ। এবং সবসময় আমি সেম অপরচুনিটি এনজয় করেছি, কখনো মনে হয় নাই যে একটা মেয়ে হিসেবে আমাকে আন্ডারএস্টিমেট করা হচ্ছে। এবং কিছু ক্ষেত্রে ছেলেদের চেয়ে বেশি অধিকার সুইডেনে একটা মেয়ের। যে একটা জিনিস আমি বলতে পারি যে প্যারেন্টাল লিভ হচ্ছে গিয়ে সুইডেন এবং নরওয়েতে সবচেয়ে বেশি ছুটি দেয়। তো আমরা এখানে 480 days আমরা পাই প্যারেন্টাল লিভ হিসাবে, এবং এটা হচ্ছে গিয়ে বট নারী এবং পুরুষ দুজনে ভাগাভাগিও করে নিতে পারেন, অথবা যদি একজন নারী চান যে শুধু সে তার সন্তানের জন্য স্পেন্ড করবেন টাইমটা, সে তার হাজবেন্ডের কাছ থেকে বা পার্টনারের কাছ থেকে এই দিনগুলো নিতে পারে। এটা পেইড লিভ, এটা হচ্ছে আপনার একজনের বেতনের 80% পে করা হয়। অর্থাৎ আমি একজন মহিলা হিসেবে, একজন মা হিসেবে যদি আমি কাজ নাও করি, আমাকে আমার বেতনের 80% এই 480 days আমাকে দেওয়া হবে। কোনো কাজে আমি কখনো দেখিনি যে নারী হিসেবে আমাকে দেখা হয়েছে।
এটি শুনছিলেন সুইডেনের রুকসানা ফেরদৌসের কথা, এবং এখন শুনবো ফ্রান্সের ফৌজিয়া আলমের কথা।
জি জি, এটা একদম সত্যি, এখানে একই ভাবে দেখা হয়, কারণ স্যালারি ক্ষেত্রে বলেন, কাজের টাইমের ক্ষেত্রে বলেন, সবকিছুতে সমান অধিকারই দেওয়া হয়। কিছু কিছু কাজ আছে যেখানে মেয়েদেরকে একটু অগ্রাধিকারও দেওয়া হয়, কিন্তু মিউনিসিপাল গুলো আছে না আমাদের প্রত্যেকটা এরিয়াতে, ওখানে যারা কাউন্সিলর কাউন্সিলিং করেন ওইসব জায়গায় আপনার বেশিরভাগ মহিলাই কাজ করেন।
আশা করছি এই ছয়টি দেশকে অনুসরণ করে পৃথিবীর অন্যান্য দেশগুলো এবং অন্যান্য দেশগুলো নারীদের দেবে যথাযথ মর্যাদা এবং অধিকার। এই জানিয়ে শেষ করছি আজকের নারী কণ্ঠ।
এবার শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। ঢাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা ক্রমশই বাড়ছে। ঢাকার বনানীতে অবস্থিত এই বহুতল ভবন থেকে প্রাণে বাঁচার জন্য অনেকেই লাফ দিয়েছেন। এই মুহূর্তে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী আমাদের সঙ্গে যোগ দেবেন বলে কথা ছিল, কিন্তু তিনি যোগ দিতে পারেননি সম্ভবত কোনো কারণে। কিন্তু টেলিফোনে যে কথা হয়েছে তাতে জানা গেছে যে মৃতের সংখ্যা এখন 25 পৌঁছেছে। এবার অন্যান্য খবরাখবর। ভেনেজুয়েলায় রুশ সামরিক বাহিনীর লোকজন সম্প্রতি সেখানে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ভেনেজুয়েলা থেকে বেরিয়ে আসতে বলছেন। রুশদের সেখান থেকে সরানোর জন্য যুক্তরাষ্ট্র কি সেখানে সৈন্য পাঠাবে, এই ব্যাপারে গতকাল সংবাদদাতাদের প্রশ্নের জবাবে ট্রাম্প বারবার বলেন সকল বিকল্প খোলা রাখা হয়েছে। ট্রাম্প আরও বলেন যে রাশিয়া যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে ভালো করেই জানে। হোয়াইট হাউসে ট্রাম্প সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় তার পাশে দাঁড়িয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং স্বঘোষিত অস্থায়ী প্রেসিডেন্ট হুয়ান গোয়াইডোর স্ত্রী ফেবিয়ানা রোজালেস। ওদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের এই ঘোষণা প্রত্যাখ্যান করে বলেন ভেনেজুয়েলায় তার কার্যক্রম বৈধ এবং তারা দক্ষিণ আমেরিকার ওই বৈধ সরকারের সঙ্গে সহমত পোষণ করে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আবার ঢাকা থেকে যোগ দিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী। ওই ভবনে যে অগ্নি লেগেছে, আগুন লেগেছে, সে ব্যাপারে জনাব চৌধুরী সর্বশেষ সংবাদ কি?
ধন্যবাদ। অল্প আগে জানা গেল মৃতের সংখ্যা বেড়ে 25 দাঁড়িয়েছে, আহত 70 এমনটাই বলা হচ্ছে ফায়ার সার্ভিস থেকে।
জি জি, আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা এবার অন্যান্য খবরে যাচ্ছি। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে দেশটির ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবার পরিকল্পনা সম্পর্কে তাঁর চুক্তি অনুমোদনের জন্য চূড়ান্তভাবে বিধায়কদের উপর চাপ প্রয়োগ করছেন। ব্রেক্সিটের ভবিষ্যৎ গতকাল বুধবার আরও অনিশ্চিত হয়ে পড়ে যখন ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে আসার ব্যাপারে প্রধানমন্ত্রী মেয়ের চুক্তির 16 বিকল্পের সবকটি সংসদ নাকচ করে দেয়। আজ বৃহস্পতিবার সোমালিয়ার রাজধানী মোগাদিশোর একটি রেস্টুরেন্টের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে 12 নিহত এবং আরও 20 আহত হন। ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে মোগাদিশোর সবচেয়ে ব্যস্ত রাস্তা মাকা আল মুকাররামার রোড বরাবর এই রেস্টুরেন্টের সামনে দরজার ঠিক বাইরে এই বিস্ফোরণটি ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের দক্ষিণ দিকের সীমান্ত বন্ধ করার ব্যাপারে আবারও হুমকি দিচ্ছেন। তিনি বলছেন যে মেক্সিকো এবং মধ্য আমেরিকার 3 দেশ কাগজপত্রবিহীন দেশত্যাগী মানুষদের থামানোর কোনো চেষ্টাই করছে না, তারা উত্তর দিকে এগিয়ে এসে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। আজ এক টুইট বার্তায় ট্রাম্প অভিযোগ করে লেখেন যে আমাদের দেশে অবৈধ অভিবাসীদের ঢল থামাতে সাহায্য করার জন্য মেক্সিকো কিছুই করছে না, তারা শুধু কথাই বলে যাচ্ছে কিন্তু কাজ করছে না। একইভাবে হন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সালভাদর বছরের পর বছর আমাদের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু কিছুই করেনি। ট্রাম্প আরও বলেন ডেমোক্রেটরা এই ব্যাপারে কোনো তোয়াক্কাই করছে না। চীন এবং পাকিস্তান যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলছে যে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত নিয়মকানুন এড়িয়ে পাকিস্তানের উগ্রবাদী নেতাকে অবৈধ ঘোষণা করার জন্য জাতিসংঘে সরাসরি খসড়া প্রস্তাব দাখিল করেছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ওয়াশিংটন ডিসি থেকে আমাদের ভয়েস অফ আমেরিকার আজকের এই অধিবেশন। আমাদের আজকের এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহিদুল ইসলাম, আমাদের ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ, আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ।
আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি,
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.